ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান।
শুভ সন্ধ্যা। এখন বাংলাদেশে ভারতে বৃহস্পতিবার রাত, আর এখানে ওয়াশিংটনে বৃহস্পতিবার দুপুর। আমি সাবরিনা চৌধুরী সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে ঢাকা থেকে আমির খসরুর রিপোর্ট।
মার্কিন রাষ্ট্রদূত ড্যান মোদেনা বলেছেন, বাংলাদেশকে মধ্য আয়ের দেশে পরিণত করতে হলে নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে হবে।
রয়েছে কলকাতা থেকে গৌতম গুপ্তের প্রতিবেদন।
এই আসনগুলির 11 কোটি ভোটদাতা বিজেপির প্রতি সদয় না হলে দলের সামগ্রিক আসন সংখ্যা এবার 200 ছাড়ানো কিন্তু শক্ত হবে।
তবে এখন সবার প্রথমে শুনুন বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি আনিস আহমেদ। ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য বিহারে ভোট গ্রহণকালে বোমা বিস্ফোরণে দুজন ভারতীয় আধা সামরিক বাহিনীর সৈন্য নিহত এবং অন্তত 3 জন আহত হয়েছে। সন্দেহ করা হচ্ছে যে মাওবাদী বিদ্রোহীরা এই বোমাটি পেতে রাখে। কর্তৃপক্ষ বলছে সৈন্যদের বহনকারী একটি জিপ মুঙ্গের জেলায় রাস্তায় পাতা ভূমি মাইনের উপর দিয়ে যাওয়ার সময় এই ঘটনাটি ঘটে। মাওবাদী বিদ্রোহীরা ভোটদাতাদের ভোট না দেওয়ার জন্য চাপ দিচ্ছে এবং নির্বাচন বানচাল করার হুমকি দিয়েছে। তবে আজ বৃহস্পতিবার তৃতীয় পর্বের ভোটাভুটিতে 91 আসনে সাধারণভাবে ভোটদানের হার অন্যান্য বারের চেয়ে বেশি ছিল, জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা গৌতম গুপ্ত।
লোকসভা নির্বাচনের তৃতীয় পর্বে 91টি আসনেই ভোটদানের হার অতীতের চেয়ে বেশি, অর্থাৎ ভোটদাতাদের মধ্যে ভোট দেবার আগ্রহ বাড়ছে। কিন্তু মাওবাদীরা ভোটাভুটিতে বিশ্বাসী নন। ভোট কেন্দ্রে এদের আকস্মিক আক্রমণে নিহত হলেন 2 আধাসামরিক বাহিনীর জওয়ান। একাধিক বুথের ইলেকট্রনিক ভোটিং মেশিনও পুড়িয়ে দেয় মাওবাদীরা। মোট 11টি রাজ্যের এই 91টি কেন্দ্রে 2011 কংগ্রেস বিজয় হয়েছিল 46টি আসনে আর বিজেপি মাত্র 13টিতে। এবার ফল উল্টে দেবার আশায় রয়েছে বিজেপি। বস্তুত এই আসনগুলির 11 কোটি ভোটদাতা বিজেপির প্রতি সদয় না হলে দলের সামগ্রিক আসন সংখ্যা এবার 200 ছাড়ানো কিন্তু শক্ত হবে। যে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে এদিন ভোট হল সেগুলি হল জম্মু কাশ্মীর, হরিয়ানা, দিল্লি, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, লাক্ষাদ্বীপ, কেরালা, উত্তরপ্রদেশ, বিহার, ওড়িশা, ঝাড়খণ্ড, আন্দামান ও ছত্তিশগড়।
এদিকে আজই পশ্চিমবঙ্গের মালদা জেলার মানিকচকে তৃণমূল কংগ্রেসের বাইক মিছিলে ছবি তুলতে গিয়ে নিগৃহীত হয়েছেন নির্বাচন কমিশনের 2 কর্মী, জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের অপর সংবাদদাতা পরমাশিস ঘোষ রায়।
পশ্চিমবঙ্গের মালদা জেলার মানিকচকে নির্বাচন কমিশনের 2 কর্মী আজ নিগৃহীত হয়েছেন। আজ তৃণমূল কংগ্রেস কর্মীদের এক বাইক মিছিলের ছবি তুলতে গেলে 2 কর্মীকে মারধর করা হয় বলে অভিযোগ। আহত 2 মানিকচকে স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী বাইক নিয়ে কোনো মিছিল বের করা একেবারেই নিষিদ্ধ। জেলা নির্বাচনী দপ্তর সূত্রে জানা গেছে, ভিডিও ফুটেজ পরীক্ষা করার পরই সরকারিভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে মালদাহের মানিকচকের ঘটনা নিয়ে রিপোর্ট পাঠাতে জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। পাশাপাশি আজকের এই ঘটনা নিয়ে অন্যান্য রাজনৈতিক দলগুলি যেমন সরব হয়েছেন, ঠিক তেমনি আজকের ঘটনা নিয়ে আলোচনার বিষয়বস্তু হয়ে উঠেছে কলকাতার সংবাদ চ্যানেলগুলোতেও। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
আফগানিস্তানের প্রেসিডেন্ট নির্বাচনের একজন অগ্রগামী প্রার্থী সেখানকার সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ আবদুল্লাহ বলেছেন যে তিনি ভোট গণনায় স্বচ্ছতা দেখতে চান। ফিরতি নির্বাচনের সম্ভাবনা সম্পর্কে তাঁর কাছে ভয়েস অফ আমেরিকার এক সাক্ষাৎকারে জানতে চাইলে সাবেক পররাষ্ট্রমন্ত্রী বলেন,
ফর আস ইটস ইম্পর্ট্যান্ট দ্যাট দ্য প্রসেস ওয়ার্কস এন্ড লেজিটিমেট।
তিনি আজ ভয়েস অফ আমেরিকার আফগান সার্ভিসকে বলেন যে নির্বাচন শেষ পর্যন্ত কে জয়ী হচ্ছে তার চেয়েও বড় কথা হল এই প্রক্রিয়াটি হতে হবে নিরপেক্ষ এবং বৈধ। আফগানিস্তানের স্বাধীন নির্বাচন কমিশন বলছে যে তাদের ডেটা সিস্টেমে 45%-এরও বেশি ভোট অন্তর্ভুক্ত করা হয়েছে এবং আংশিক ভোট প্রকাশ করা হবে না যে পর্যন্ত না 34টি প্রদেশের মধ্যে অন্তত 20টি প্রদেশের ভোট গণনা সম্পন্ন হয়। মে মাসের মাঝামাঝি আগে চূড়ান্ত ফলাফল বোঝা যাবে না। আবদুল্লাহ এবং সাবেক বিশ্ব ব্যাংক কর্মকর্তা আশরাফ গনিকে অগ্রগামী প্রার্থী বলে মনে করা হচ্ছে। ভয়েস অফ আমেরিকাকে দেওয়া ওই সাক্ষাৎকারে আবদুল্লাহ বলেন যে সম্ভাবনা আছে যে এই ভোট গ্রহণ ফিরতি দফায় গড়াবে না। ইউক্রেনের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট আলেক্সান্ডার তুর্চেনিভ রুশপন্থী বিক্ষোভকারীদের ক্ষমা প্রদর্শনের প্রতিশ্রুতি দিয়েছেন যদি তারা তাদের অস্ত্র পরিহার করে এবং পূর্বাঞ্চলের দুটি শহরে অবরোধ করা সরকারি ভবনগুলো ছেড়ে চলে যায়। তিনি আজ বলেন তিনি প্রেসিডেন্টের ফরমানে এই প্রতিশ্রুতির কথা আনুষ্ঠানিকভাবে উল্লেখ করতে চান। বিক্ষোভকারীদের তরফ থেকে এ ব্যাপারে কোনো জবাব পাওয়া যায়নি। তারা দাবি করছে ইউক্রেনকে ভাগ করে রাশিয়ার সঙ্গে সম্পৃক্ত হবার ব্যাপারে একটি গণভোট, যা কিনা গত মাসে ক্রাইমিয়ায় গণভোটের মতোই ব্যাপার। ইউক্রেনের অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রী আর্সেন আভাকভ বুধবার বলেছিলেন যে ইউক্রেন সরকার আলোচনার মাধ্যমে অথবা শক্তি প্রয়োগ করে ওই ভবনগুলোকে দখলমুক্ত করবে। ওদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউরোপীয় নেতাদের কাছে লেখা একটি চিঠিতে এরকম ইঙ্গিত দিয়েছেন যে রাশিয়ার কাছে ইউক্রেনের গ্যাসের ঋণের বিষয়টি নিষ্পত্তি না হলে ইউক্রেন হয়ে ইউরোপে রাশিয়ার প্রাকৃতিক গ্যাস পাঠানোতে বিঘ্ন ঘটতে পারে।
ভয়েস অফ আমেরিকা, ওয়াশিংটন।
নারীর ক্ষমতায়ন প্রশ্নে জনসচেতনতা এবং জনসম্পৃক্তি বাড়াতে রংপুরে ভয়েস অফ আমেরিকা এবং USAID আয়োজনে অনুষ্ঠিত হয়েছে টাউন হল সভা। নারীর ক্ষমতায়ন ছাড়া সামষ্টিক উন্নয়ন সম্ভব নয় বলে বক্তারা বক্তব্য রেখেছেন ওই সভায়। এ সম্পর্কে রংপুর থেকে রিপোর্ট পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা আমির খসরু।
উত্তরের জনপদের শহর রংপুরে ভয়েস অফ আমেরিকা এবং USAID যৌথ আয়োজনে এবং রেডিও টুডের সহযোগিতায় নারীর ক্ষমতায়ন বিষয়ে জনগণের সঙ্গে সরাসরি সম্পৃক্তি বাড়াতে টাউন হল সভা অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার। সোমবার একই বিষয়ে স্থানীয় 51 জন সাংবাদিকের প্রশিক্ষণ কর্মশিবির অনুষ্ঠিত হয়েছে। টাউন হল সভায় মূল যে বিষয়টি উঠে এসেছে তা হল সমাজের অর্ধেকাংশ জনগোষ্ঠীকে বঞ্চিত রেখে উন্নয়ন সম্ভব নয়। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ওই টাউন হল সভায় মার্কিন রাষ্ট্রদূত ড্যান মোজেনা বলেন, বাংলাদেশকে মধ্য আয়ের দেশে পরিণত করতে হলে নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে হবে। তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা অ্যাডভোকেট সুলতানা কামাল বলেন, নারীকে ক্ষমতায়িত করতে হলে যেসব বাধাগুলো রয়েছে তা দূর করা জরুরি। USAID ঢাকাস্থ মিশন প্রধান ইউনিনা ইউরোজালেস্কি অর্থনৈতিক উন্নয়ন সঙ্গে নারী সহ সামগ্রিক অগ্রগতি সম্ভব বলে মন্তব্য করেন। অনুষ্ঠানে ভয়েস অফ আমেরিকার বাংলা বিভাগের প্রধান বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর AKM নুরুন্নবী এবং USAID জেন্ডার বিশেষজ্ঞ মাহমুদা রহমান খান বক্তব্য রাখেন। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, রংপুর, বাংলাদেশ।
বর্তমানে বিএনপির লন্ডন প্রবাসী সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান শেখ মুজিব অবৈধ প্রধানমন্ত্রী ছিলেন বলে যে মন্তব্য করেছেন তার রাষ্ট্রদ্রোহিতার সামিল বলে আখ্যায়িত করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের অপর সংবাদদাতা জহুরুল আলম।
আওয়ামী লীগের প্রচার সম্পাদক ডক্টর হাসান মাহমুদ তারেক রহমানের বক্তব্যের কড়া সমালোচনা করে বলেছেন, মিথ্যাচারের আশ্রয় নিয়ে তিনি প্রতিষ্ঠিত সত্যকে বিকৃত করার চেষ্টা করছেন। মাহমুদ বলেন, বিভিন্ন মামলার আসামি তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার জন্য কূটনৈতিক তৎপরতা অব্যাহত রয়েছে।
সরকার তার কূটনৈতিক প্রক্রিয়া অব্যাহত রেখেছে এবং তারেক রহমানের বিরুদ্ধে যে অভিযোগগুলো সেগুলোর জন্য তাকে অবশ্যই আদালতের মুখোমুখি হতে হবে।
উল্লেখ্য, তারেক রহমান গত মঙ্গলবার লন্ডনে এক সুধি সমাবেশে বলেছেন, 16 ডিসেম্বর দেশ স্বাধীন হওয়ার পর শেখ মুজিবুর রহমান 1972 সালের 10ই জানুয়ারি দেশে ফিরে 12ই জানুয়ারি দেশের প্রধানমন্ত্রীর যে দায়িত্ব নিয়েছিলেন তা ছিল অবৈধ এবং তিনি ছিলেন অবৈধ প্রধানমন্ত্রী। তার বক্তব্যের সমর্থনে তিনি 1971-এর 10ই এপ্রিল মুজিবনগর সরকারের ঘোষণাপত্রের বক্তব্য তুলে ধরে বলেন, সেখানে লেখা রয়েছে, বাংলাদেশের সংবিধান প্রণীত না হওয়া পর্যন্ত শেখ মুজিবুর রহমান প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি ও সৈয়দ নজরুল ইসলাম উপরাষ্ট্রপতি থাকবেন। জহুরুল আলম, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
ঢাকা থেকে জহুরুল আলম আরেকটি প্রতিবেদনে জানাচ্ছেন যে বাংলাদেশে বর্তমানে সংসদের বিরোধী দল জাতীয় পার্টি সংসদীয় স্থায়ী কমিটি সমূহে দলের কোনো সংসদ সদস্যকে চেয়ারম্যান না করায় ক্ষোভ প্রকাশ করেছে।
দলের সিনিয়র নেতারা বলেছেন, বিগত সংসদের সংসদীয় স্থায়ী কমিটি সমূহের অন্তত 3টি চেয়ারম্যান ছিলেন বিরোধী দলের সংসদ সদস্যরা। এ নিয়ে জাতীয় পার্টির চিফ হুইপ তাজুল ইসলাম চৌধুরী সংসদে বিরোধী দলের পক্ষে ক্ষোভ প্রকাশ করে বক্তব্য দিয়েছেন। জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এবং সংসদ সদস্য কাজী ফিরোজ রশিদ বলেন, সরকার মূলত জাতীয় পার্টিকে তাদের অংশ মনে করে তাই বিরোধী দলের সম্মান দেয় না। সংসদীয় স্থায়ী কমিটিতে সভাপতির পদ না দেওয়ার কারণও তাই বলে মন্তব্য করে আক্ষেপের সুরে ফিরোজ রশিদ বলেন,
সরকার আমাদের বিরোধী দলের সুবিধা দেয় না, এটা নিয়ে এমপিদের মধ্যে মারাত্মক অসন্তোষ। আমরা এমন একটা পর্যায়ে পড়ছি যে এখন জনগণের কাছে আমরা বিরোধী দল না, সরকারের কাছে বিরোধী দল।
জাতীয় পার্টির নেতারা মনে করেন, সরকারকে সহযোগিতা ও গঠনমূলক সমালোচনা করার মনোভাব নিয়েই তাদের দল সংসদে বিরোধী দলের আসনে বসেছে। কিন্তু সরকারের এ ধরনের পদক্ষেপ সহযোগিতার মনোভাব থেকে জাতীয় পার্টিকে ধীরে ধীরে দূরে সরিয়ে নেবে বলে তারা মন্তব্য করেন। জহুরুল আলম, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
এবং ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে বিশ্ব সংবাদ এখানেই শেষ হলো।
আমাদের অনুষ্ঠান প্রচারিত হচ্ছে শর্টওয়েভ 25-31 ও 41 মিটার ব্যান্ডে এবং মিডিয়াম ওয়েভ 190 মিটারে, যথাক্রমে 1575, 7405 এবং 11850 কিলোহার্টসে। নারীর ক্ষমতায়ন প্রশ্নে রংপুরে টাউন হল সভায় বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান মোজেনা বলেছেন, বাংলাদেশকে মধ্য আয়ের দেশে পরিণত করতে হলে নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে হবে। অন্যান্য বক্তারাও একই অভিমত প্রকাশ করেছেন। এ সম্পর্কে রিপোর্ট পাঠিয়েছেন রংপুর থেকে আমির খসরু।
নারীর সম অধিকার আন্দোলনের প্রবক্তা বেগম রোকেয়ার জন্মস্থান রংপুরে বৃহস্পতিবার অনুষ্ঠিত হল নারীর ক্ষমতায়ন বিষয়ক টাউন হল সভা। এতে মার্কিন রাষ্ট্রদূত ড্যান মোজেনা বলেন, দুনিয়ার যে কোনো দেশের উন্নয়নের উদাহরণই দেয়া হোক না কেন, একটি বিষয় প্রমাণিত, নারীর ক্ষমতায়ন ছাড়া পরিবার, সমাজ এবং রাষ্ট্রের সামষ্টিক উন্নয়ন সম্ভব নয়। মার্কিন রাষ্ট্রদূত বলেন, রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের মধ্য আয়ের দেশ হিসেবে গড়ে ওঠার স্বপ্ন বাস্তবায়ন সম্ভব হবে নারীর ক্ষমতায়ন হলে, তারা তাদের ভূমিকার যথাযথ পালনের সুযোগ পেলে। তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা অ্যাডভোকেট সুলতানা কামাল বলেন,
এই ধরনের আয়োজন হলে নারীদের যে অবস্থান, নারীরা কতখানি এগিয়েছে, এগোবার পথে কি বাধাগুলি আছে সেটা নিয়ে তো আলোচনা হয়। সেই আলোচনাটা হলে আমরা যেটা বলি যে তথ্য প্রবাহটা অনেক দূর পর্যন্ত বিস্তৃত হতে পারে, এবং তথ্য যখন মানুষের কাছে যায় মানুষ সেটা নিয়ে বিচার বিশ্লেষণ করতে পারে, বিবেচনা করতে পারে, এবং সেটার থেকেই কিন্তু এগোবার পথটা আবার খুঁজে নেবে।
ইউএসএআইডির মিশন প্রধান ইউনিনা ইউরোজালেস্কি বলেন,
ইকোনমিক প্রোডাক্টিভিটি ইনক্রিজেস, পভার্টি ইজ রিডিউসড,
USAID-র মিশন প্রধান বললেন, নারী এখনো বৈষম্যের শিকার, তবে নারীর শক্তি প্রমাণিত, যদি অর্থনৈতিক উন্নয়ন এবং দারিদ্র দূরীকরণ করা যায় তাহলে শুধু নারীর এককভাবে ক্ষমতায়নই হয় না, গোটা সমাজ এবং রাষ্ট্রের অগ্রগতি সম্ভব। ভয়েস অব আমেরিকার বাংলা বিভাগের প্রধান রোকেয়া হায়াত এ ধরনের অনুষ্ঠান আয়োজনের প্রয়োজনীয়তার কারণ উল্লেখ করে বলেন,
নিজের অভিজ্ঞতা থেকে গত কয়েকদিনের আমি এটা বুঝতে পারছি যে বাংলাদেশে যদি নারীর ক্ষমতায়ন বলুন, স্বাস্থ্যসেবা, স্বাস্থ্য পরিচর্যা আর মা ও শিশু কল্যাণ যে কোনো বিষয়ে যদি সাংবাদিক মহল প্রত্যন্ত অঞ্চলে গিয়ে কোনো কর্মসূচি গ্রহণ করেন সেটা খুবই ফলপ্রসূ হয়।
টাউন হল সভায় সমাজের সর্বস্তরের 300+ নারী পুরুষ অংশ নেন। নারীর ক্ষমতায়ন এবং এর বাধা সহ এ জাতীয় বিষয় সম্পর্কে কয়েকজন মন্তব্য করলেন এভাবেই,
মানে মেলা আমাদের মনে হয় প্রতি বছর হওয়া ভালো, তার মিলন মেলা, মানে মহিলাদের সঙ্গে একটা খুবই ভালো লাগতেছে, এই কারণে যে আমরা নারীরা আরো যেন আগাইতে পারি, আরো সামনের দিকে যাইতে পারি, কারণ এই মেলাগুলো মেলার জন্যই কিন্তু আমরা একে অপরকে চিনতেছি, জানতেছি, অনেক বড় প্রভাব রাখে।
কর্মশালায় অংশগ্রহণকারী সাংবাদিকদের মাঝে সার্টিফিকেট বিতরণ করা হয়। সাংবাদিকদের যে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে তাতে অংশ নেয়া একজন সাংবাদিক বললেন,
আমার নাম মেরিনা লাভলি, আমি স্টাফ রিপোর্টার হিসেবে কাজ করছি চ্যানেল আইতে। যে ট্রেনিংটা আমাদের হয়েছে এটা নিঃসন্দেহে আমাদের কাজে লাগবে, কারণ নারীর ক্ষমতায়ন এখন কিন্তু বার্নিং ইস্যু, এবং এই ক্ষমতাকে, নারীর ক্ষমতায়নকে সুদৃঢ় করবার জন্য অবশ্যই এই জ্ঞান আমাদের কাজে লাগবে, এটা আমি বিশ্বাস করি।
দুই দিনের আয়োজনে বিশেষ করে টাউন হল সভায় সবাই একমত পোষণ করেন যে সমাজের অর্ধেককে সুযোগ সুবিধা বঞ্চিত রাখলে শুধু নারীই নয় পুরো ব্যবস্থাই পিছিয়ে পড়ে। আমির খসরু, ভয়েস অব আমেরিকা, রংপুর, বাংলাদেশ।
শ্রোতা বন্ধুদের অবগতির জন্য জানাচ্ছি, বর্তমানে বাংলাদেশ সফররত ভয়েস অফ আমেরিকার বাংলা বিভাগের প্রধান রোকেয়া হায়দার আসছে শুক্রবার 11 এপ্রিল বিকেল 4:30 ঢাকার জাতীয় প্রেস ক্লাবে ভয়েস অফ আমেরিকার ফ্যান ক্লাবের সদস্যদের সঙ্গে এক সভায় মিলিত হবেন। ভয়েস অফ আমেরিকার ফ্যান ক্লাবের সদস্যদের ওই অনুষ্ঠানে যোগ দেওয়ার আমন্ত্রণ রইল। আবারও বলছি, বাংলা বিভাগের প্রধান রোকেয়া হায়দার ফ্যান ক্লাবের সদস্যদের সঙ্গে দেখা করবেন আসছে শুক্রবার 11 এপ্রিল বিকেল 4:30 ঢাকার জাতীয় প্রেস ক্লাবে। ভারতের প্রথম যুদ্ধজাহাজটিকে লোহালক্কর হিসেবে বিক্রি করার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এ সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন কলকাতা থেকে গৌতম গুপ্ত।
এই যুদ্ধজাহাজটির বয়স কম বেশি 70 বছর। প্রথম জীবনে তার পরিচয় ছিল ইংল্যান্ডের নৌবাহিনীতে HMS হারকিউলিস হিসেবে। 1957 সালে জাহাজটিকে ভারত কিনে নেয়। তার নতুন নামকরণ হয় INS বিক্রান্ত। জাহাজটির আমূল সংস্কারের পরে 1961 সাল থেকে এটি হয়ে ওঠে ভারতের প্রথম বিমানবাহী যুদ্ধজাহাজ। 1971 সালে ভারত ও পাকিস্তানের যুদ্ধে বিক্রান্তের উল্লেখযোগ্য ভূমিকা ছিল, কিন্তু বয়স হয়ে যাওয়ায় ভারতীয় নৌবাহিনী 1997 সালে জাহাজটিকে বাতিল ঘোষণা করে। তখন থেকে মুম্বাই ডকে INS বিক্রান্তকে নোঙর করিয়ে রাখা হয়েছে। কয়েকদিন আগেই জাহাজটিকে নেহাত লোহালক্কর হিসেবে বিক্রি করে দেওয়ার জন্য নিলাম ডাকা হয়। 15,000 টনের ইস্পাতের তৈরি এই যুদ্ধ জাহাজের জন্য নিলামে সর্বোচ্চ দর ওঠে 60 কোটি টাকা। কিন্তু অনেকের ইচ্ছে ছিল এই ঐতিহাসিক জাহাজটিকে নৌবাহিনীর প্রদর্শনশালায় রূপান্তরিত করা হোক। শেষ চেষ্টা হিসেবে এই নিলামের পরেও একই আর্জি নিয়ে সুপ্রিম কোর্টে মামলা দায়ের হতে চলেছে। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
এবারে রয়েছে বিজ্ঞান জগতের খবরাখবর। সম্প্রতি লস অ্যাঞ্জেলস শহরে বেশ কয়েকটি মাঝারি আকারের ভূমিকম্প সংঘটিত হয়। এ যেন শহরের অধিবাসীদেরকে দুর্যোগ মোকাবেলার জন্য তৈরি হওয়ার সংকেত দিল। এ নিয়ে রিপোর্ট করেছেন মাইক এবং সুলিভান, শোনাচ্ছেন সেলিম হোসেন।
সম্প্রতি 5.1 মাত্রার ভূমিকম্প লস অ্যাঞ্জেলসের দক্ষিণাঞ্চলকে কাঁপিয়ে দেয়। অল্প ক্ষয়ক্ষতিও হয় এতে, তবে কেউ হতাহত হয়নি, কিন্তু এতে ভীতি ছড়িয়ে পড়ে পুরো অঞ্চল জুড়েই। লস অ্যাঞ্জেলস কাউন্টির জরুরি বিভাগকর্মীরা জানান, তরুণরা প্রয়োজনীয় সামগ্রী সরবরাহের তালিকা প্রস্তুত করেন যা দুর্যোগকালীন সময়ে কাজে লাগে। এর মধ্যে ছিল ফ্ল্যাশ লাইট থেকে শুরু করে ব্যাটারি এবং জরুরি কম্বল পর্যন্ত। তারা ফেডারেল কর্তৃপক্ষের জরুরি বিভাগ এবং অ্যামেরিকর্পসের সদস্যদের সঙ্গে প্রশিক্ষণ নিচ্ছেন। এই প্রশিক্ষণ কেন্দ্র জরুরি বিভাগের সকলের মধ্যে সমন্বয় সাধন করে। লস অ্যাঞ্জেলস কাউন্টিতে রয়েছে 88টি শহর এবং অসংখ্য সংস্থা। জরুরি ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তা লেসলি লিউক বলেন, ওই অঞ্চলকে যে কোনো দুর্যোগ মোকাবেলার জন্য প্রস্তুত হতে হবে। তিনি বলছিলেন, গত মাসেই এখানে দাবানল ঘটে, বেশ কয়েকটি ঝড় এবং বৃষ্টির ঘটনা ঘটে, একটি ভূমিকম্পও ঘটে। এসব মোকাবেলায় প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে, যেন দুর্যোগের 3 দিনের মধ্যে ওষুধ, প্রাথমিক চিকিৎসার প্রয়োজনীয় সামগ্রী, খাদ্য, পানীয় সেখানে পৌঁছানো সম্ভব হয়। রেডক্রস কর্মকর্তা মার্গারেট অরবিনি ম্যাডোনা বলেন, তাদের জরুরি সরঞ্জামের মধ্যে রেডিওও রয়েছে। তিনি বলছিলেন, এতে অ্যালার্ম রয়েছে, লাইট রয়েছে এবং একটি FM AM রেডিও রয়েছে। তিনি বলেন, সকলের উচিত প্রয়োজনীয় কাগজপত্র একটি ওয়াটারপ্রুফ ব্যাগে ভরে নিজের কাছে রাখা, যা এমার্জেন্সি কিটের সঙ্গেই থাকবে। ভূমিকম্পে কম্পন শুরু হওয়ার সময় সবাইকে সাড়া দেওয়া উচিত। তখন কাউন্টার বা টেবিলের নিচে ঢুকে পড়তে হবে, অথবা কিছু একটা দিয়ে মাথা ও ঘাড়ের সুরক্ষা করতে হবে। যতক্ষণ না কম্পন বন্ধ হয় নিজেকে সুরক্ষিত রাখার চেষ্টা করতে হবে। ক্যালিফোর্নিয়ায় ভূমিকম্প হচ্ছে জীবনের অংশ এবং আগামী দশকে সান অ্যান্ড্রিস ফল্ট অঞ্চলে 8 মাত্রা বা তার বেশি ভূমিকম্প আঘাত হানতে পারে। 20 বছর আগে ক্যালিফোর্নিয়ার নর্থ রিজে 6.7 মাত্রার যে ভূমিকম্প ঘটেছিল, এমন বা এর চেয়ে ছোটখাটো আকারের ভূমিকম্প ও ভয়ানক ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে। এতে 50 জন নিহত হয়েছিল। ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজির সিসমোলজিস্ট কেট হিউটন বলেন, পূর্বাভাস দেওয়ার একটি প্রযুক্তির উন্নয়ন ঘটানো হচ্ছে, যার মতো প্রযুক্তি বর্তমানে জাপান এবং মেক্সিকোয় রয়েছে। যে কোনো দুর্যোগের আগে এই প্রযুক্তির মাধ্যমে পূর্বাভাস পাওয়া যাবে। তবে ভূমিকম্পের পূর্বাভাস নিশ্চিতভাবে পাওয়ার কোনো উপায় নেই, ফলে এ থেকে বাঁচার একমাত্র উপায় হচ্ছে সবসময় ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত হতে হবে।
শ্রোতা বন্ধুরা, ভয়েস অফ আমেরিকা ও যুক্তরাষ্ট্রের উন্নয়ন সহায়তা সংস্থা USAID-র যৌথ উদ্যোগে এবং ঢাকা রিপোর্টিং সেন্টারের সহযোগিতায় প্রণীত স্বাস্থ্য বিজ্ঞান বিষয়ক রিপোর্ট আমাদের অনুষ্ঠানে প্রচারিত হয় প্রতি রবিবার। শোনার আমন্ত্রণ রইল।
এবারে রয়েছে যুব সংবাদ। আমেরিকার কলেজ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলে SAT স্যাট পরীক্ষা দিতে হয়। 2016 সাল থেকে স্যাট পরীক্ষার ধরন পরিবর্তিত হচ্ছে, এ নিয়ে জেরেলিন ওয়াটসনের প্রতিবেদন থেকে পড়ে শোনাচ্ছেন সতীরূপা বড়ুয়া।
যে সংস্থাটি কলেজে ভর্তির জন্য বহুল প্রচলিত পরীক্ষা SAT পরিচালনা করে, তারা জানিয়েছে 2016 সালে এ পরীক্ষার ধরন পরিবর্তিত হবে। কলেজ বোর্ড সংস্থাটি ঘোষণা দিয়েছে, তারা আর কম প্রচলিত শব্দের ওপর ছাত্রছাত্রীদের পরীক্ষা নেবে না, ছাত্রছাত্রীদের কোনো রচনাও লিখতে হবে না। এই নতুন SAT-তে আমেরিকার ঐতিহাসিক দলিল থেকে অংশবিশেষ এবং স্বাধীনতা, মুক্তি ও মানবাধিকার বিষয়ের উদ্ধৃতি থাকবে। আমেরিকার কলেজ বিশ্ববিদ্যালয়ে ভর্তির দুটো বড় পরীক্ষা আছে। দ্বিতীয় পরীক্ষাটির নাম ACT। এই পরীক্ষাগুলোর ফলাফল থেকে কলেজ বা বিশ্ববিদ্যালয় ছাত্রটির মান সম্পর্কে ধারণা পায়। প্রতি বছর প্রায় 20 লক্ষ ছাত্র SAT পরীক্ষা দেয়, তার মধ্যে প্রায় 10 লক্ষ বিদেশি ছাত্র থাকে। নাইজেরিয়ার ছাত্রী পিস মোরু ওয়াশিংটন ডিসির হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষে পড়ছেন। তিনি মনে করেন, এই পরীক্ষা থেকে অপ্রচলিত শব্দভাণ্ডার বাদ দিলে পরীক্ষা বরং আগের চাইতে সহজ হবে। তিনি আরও বললেন, পরীক্ষার ওই অংশটি বিদেশি ছাত্রদের জন্য সবচেয়ে কঠিন। কলেজ বোর্ড বলছে, নতুন পরীক্ষার শব্দগুলো ব্যবহার উপযোগী। ছাত্রদের জিজ্ঞেস করা হবে কোনো বিশেষ অনুচ্ছেদে ওই শব্দের অর্থ কী। ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব কলেজ অ্যাডমিশন কাউন্সেলিংয়ের এডি ওয়েস্ট বলছেন, এই নতুন পরীক্ষার মাধ্যমে আরও ভালোভাবে নির্ধারণ করা যাবে একজন ছাত্র কলেজে বা বিশ্ববিদ্যালয়ে কতটা ভালো করবে। তিনি ব্যক্তিগতভাবে মনে করেন, পরীক্ষার এই পরিবর্তন একটি ভালো দিকে যাচ্ছে, কারণ একজন ছাত্রকে সফল হতে হলে তার যে বিষয়গুলোতে দক্ষতা প্রয়োজন তার সঙ্গে এই পরীক্ষার সরাসরি সম্পর্ক আছে। শুধু কলেজ বা বিশ্ববিদ্যালয়ে ভর্তি নয়, সেখানে ভালো করার বিষয়টিও এই পরীক্ষার ক্ষেত্রে বিবেচনায় আনা হয়েছে। অন্যদিকে ন্যাশনাল সেন্টার ফর ফেয়ার অ্যান্ড ওপেন টেস্টিংয়ের বব শেফার বলছেন, বিদেশি ছাত্রদের জন্য এই পরীক্ষা বেশ কঠিন, বিশেষ করে যারা ইংরেজি মাধ্যমে পড়াশোনা করেনি। এই পরীক্ষা একটি বিদেশি ভাষায় এবং এর জন্য প্রস্তুতি নেওয়ার জন্য প্রয়োজনীয় বইপত্র বা তথ্য সহজলভ্য নয়। অবশ্য কলেজ বোর্ড সবাইকে জানিয়েছে, বিনা খরচে অনলাইনে এই পরীক্ষার প্রস্তুতি নেওয়া যাবে। এই অনলাইন সহযোগিতা দিচ্ছে খান একাডেমি।
ইংরেজি শেখার সাপ্তাহিক সংকলন
Talk to us এর ভিডিও সংস্করণ
দেখুন আমাদের ওয়েবসাইটে
www.voabangla.com। এবার চিঠিপত্রের জবাব দিচ্ছেন শেগুফতা নাসরিন খুইন।
সবার জন্য রইল প্রথমে অনেক অনেক শুভেচ্ছা। আজকে প্রথমে যে চিঠিটির উত্তর দেব সেটি লিখেছেন আব্দুর রশিদ লুলু। আপনি লিখেছেন সিলেটের গহরপুর দেওয়ানবাজার থেকে। আপনি লিখেছেন যে আপনি দীর্ঘদিন ধরে আমাদের অনুষ্ঠান শুনছেন। আপনি লিখেছেন, আপনার চিঠি থেকেই পড়ছি, আমরা অর্থাৎ আমি, আমার স্ত্রী মিসেস জোবায়দা বেগম এবং আমাদের ছেলে আনিসুল আলম নাহিদ ভয়েস অফ আমেরিকার বাংলা বিভাগের সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। আব্দুর রশিদ লুলু, জোবায়দা বেগম এবং আনিসুল আলম নাহিদ, আপনাদের সবাইকে জানাচ্ছি বাংলা বিভাগের তরফ থেকে নববর্ষের শুভেচ্ছা। আবার চিঠি লিখবেন কেমন? এর পরের চিঠিটি লিখেছেন সালিনা আক্তার। আপনি লিখেছেন নারায়ণগঞ্জের মদনগঞ্জ থেকে। আপনি লিখেছেন যে আপনি আমাদের একটি ক্যালেন্ডার চান, অবশ্যই পাঠিয়ে দিচ্ছি। আপনি আরও লিখেছেন যে আপনার যেসব অনুষ্ঠান খুব ভালো লাগে তার মধ্যে রয়েছে হ্যালো ওয়াশিংটন, বিজ্ঞানের খবর, মিতালি যুব সংবাদ ও ইংরেজি শিক্ষার আসর। শুনে খুব ভালো লাগলো, আশা করি নিয়মিত অনুষ্ঠান শুনবেন, অনুষ্ঠান কেমন লাগছে জানাবেন এবং প্রশ্ন করবেন, কেমন, তাহলে আপনার প্রশ্নের জবাব দিতে পারবো আমরা। আরও চিঠি লিখেছেন জি এম আব্দুস সবুর, আপনি লিখেছেন খুলনার কাশিমনগর থেকে, ভালো কথা। আপনি লিখেছেন যে আপনি বাংলা বিভাগকে 5 বছর পর আবার এই প্রথম চিঠি লিখছেন। আপনি যে আবারও চিঠি লিখছেন, মাঝখানে চিঠি লিখতে পারেননি সেজন্য দুঃখিত, কিন্তু আপনি যে লিখছেন সেজন্য খুব খুশি হয়েছি। আপনি লিখেছেন যে গত 1 ঘন্টার অনুষ্ঠানে যে জ্ঞান ও তথ্যমূলক সংবাদ পেতাম, বর্তমানে 1/2 ঘন্টার অনুষ্ঠানে আমার মন ভরছে না, সেই আপনি আমাদের 1 ঘন্টার অনুষ্ঠান আবার চালু করার জন্য অনুরোধ করেছেন। আপনার অনুরোধ আমরা নিশ্চয়ই কর্তৃপক্ষকে জানিয়ে দেব, আবার চিঠি লিখবেন, কেমন। আজ এখন এখানে শেষ করতে হচ্ছে, ভালো থাকবেন সবাই।
এখন শুনুন সংক্ষিপ্ত সংবাদ, পড়ছেন আনিস আহমেদ।
ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য বিহারে ভোট গ্রহণকালে বোমা বিস্ফোরণে 2 জন ভারতীয় আধা সামরিক বাহিনীর সৈন্য নিহত এবং অন্তত 3 জন আহত হয়েছে। সন্দেহ করা হচ্ছে যে মাওবাদী বিদ্রোহীরা এই বোমাটি পেতে রাখে। কর্তৃপক্ষ বলছে যে সৈন্যদের বহনকারী একটি জিপ মুঙ্গের জেলায় রাস্তায় পাতা ভূমি মাইনের উপর দিয়ে যাওয়ার সময় এই ঘটনাটি ঘটে। মাওবাদী বিদ্রোহীরা ভোটদাতাদের ভোট না দেওয়ার জন্য চাপ দিচ্ছে এবং নির্বাচন বানচাল করার হুমকি দিয়েছে। আজ বৃহস্পতিবারের এই ভোট গ্রহণ হচ্ছে সংসদ নির্বাচনের তৃতীয় পর্ব। কোটি কোটি লোককে ভোটদানের সুযোগ দেওয়ার জন্য ভোট গ্রহণ চলবে 1 মাসেরও বেশি সময় ধরে। আফগানিস্তানের প্রেসিডেন্ট নির্বাচনের একজন অগ্রগামী প্রার্থী সেখানকার সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ আবদুল্লাহ বলেছেন যে তিনি ভোট গণনায় স্বচ্ছতা দেখতে চান। ফিরতি নির্বাচনের সম্ভাবনা সম্পর্কে তার কাছে জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী আজ ভয়েস অফ আমেরিকার আফগান সার্ভিসকে বলেন যে নির্বাচনে শেষ পর্যন্ত কে জয়ী হচ্ছে তার চেয়েও বড় কথা হলো এই প্রক্রিয়াটি হতে হবে নিরপেক্ষ এবং বৈধ। আফগানিস্তানের স্বাধীন নির্বাচন কমিশন বলছে যে তাদের ডেটা সিস্টেমে 45%-এরও বেশি ভোট অন্তর্ভুক্ত করা হয়েছে এবং আংশিক ফলাফল প্রকাশ করা হবে না যে পর্যন্ত না 34টি প্রদেশের মধ্যে অন্তত 20টি প্রদেশের ভোট গণনা সম্পন্ন হয়। ইউক্রেনের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট আলেক্সান্ডার তুর্চিনভ রুশপন্থী বিক্ষোভকারীদের ক্ষমা প্রদর্শনের প্রতিশ্রুতি দিয়েছেন যদি তারা তাদের অস্ত্র পরিহার করে এবং পূর্বাঞ্চলে 2টি শহরে অবরোধ করা সরকারি ভবনগুলো ছেড়ে চলে যায়। তিনি আজ বলেন যে তিনি প্রেসিডেন্টের ফরমানে এই প্রতিশ্রুতির কথা আনুষ্ঠানিকভাবে উল্লেখ করতে চান। ওদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউরোপীয় নেতাদের কাছে লেখা একটি চিঠিতে এরকম ইঙ্গিত দিয়েছেন যে রাশিয়ার কাছে ইউক্রেনের গ্যাসের ঋণের বিষয়টি নিষ্পত্তি না হলে ইউক্রেন হয়ে ইউরোপে রাশিয়ার প্রাকৃতিক গ্যাস পাঠানোতে বিঘ্ন ঘটতে পারে। সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের জন্য একটি নতুন ও সম্প্রসারিত শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের বিষয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে আজ একটি প্রস্তাব পাশ হয়েছে। 15টি রাষ্ট্রবিশিষ্ট এই পরিষদ সর্বসম্মতিক্রমে এই প্রস্তাব পাশ করে। সেখানে 10,000 সৈন্য এবং 1,800 পুলিশ মোতায়েন করা হবে যারা বর্তমানে কর্মরত আফ্রিকান বাহিনীর কাছ থেকে তাদের দায়িত্ব বুঝে নেবে। মালয়েশিয়ার নিখোঁজ বিমান সন্ধানকারীরা পানির নিচে আরও যোগাযোগের লক্ষণ পেয়েছেন যাতে মনে হয় এটি ওই বিমানের ফ্লাইট ডেটা রেকর্ডার থেকে উদ্ভূত হতে পারে।
আর এই সঙ্গে শেষ হচ্ছে ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে প্রচারিত আমাদের আজকের বাংলা অনুষ্ঠান। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন ডেলোরেস ডেভিস, প্রকৌশলী ছিলেন পিটার হ্যান্ডলে। আমি সাবরিনা চৌধুরী সবাইকে আরেকবার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.